মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।
আমার নাম অভয়া, উত্তররাঢ়ি কায়স্থ, বাড়ি বালুচরের কাছে।
তোমার সংঘর্ষে আমাদের যা হবে সে তো আমি জানি, কিন্তু এখনো তো তোমার এসে পৌঁছতে অন্তত আধ মিনিট কাল দেরি আছে।
না, সে হবে না, আমাকে ছেড়ে আপনি কিছুতেই যেতে পারবেন না।
সে কি কথা, আমার তো ওখানে যাওয়া হতে পারে না।
মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। মায়ের গঙ্গাজল সইকে দেওয়া কথা রাখতেই শ্রীকান্তকে বিয়ে করতে হবে, তবে তার স্বপাঁচেক টাকা পেলে গঙ্গাজল মায়ের কন্যাটিকে অন্যত্র পাত্রস্থ করা যায়। শ্রীকান্তর ঘাড় থেকে বোঝা নামে। সেই টাকা পেতে শ্রীকান্তর একমাত্র ভরসাস্থল পিয়ারি বাই। শুধু টাকা চাইতেই নয়, চিরকালের মতো রাজলক্ষ্মীর কাছে বিদায় নিতেও পাটনায় ছুটে যায় শ্রীকান্ত। কারণ রেঙ্গুন যাওয়া মনস্থ করে ফেলেছে সে। রাজলক্ষ্মীর অনুনয় উপেক্ষা করেই অবশেষে রেঙ্গুনে বেরিয়ে পড়ল চিরপথিক শ্রীকান্ত। তারপর
দিন পাঁচ ছয় পরে একদিন ভোরবেলায় একটা লোহার তোরঙ্গ এবং একটা পাতলা বিছানা মাত্র সম্বল করে কলকাতার কয়লাঘাটে এসে উপস্থিত হলাম। গাড়ি থেকে নামতে না নামতে এক খাঁকি কুর্তি পরা কুলি এসে এই দুটোকে ছো মেরে নিয়ে কোথায় যে চোখের পলকে অন্তর্ধান হয়ে গেল। খুঁজতে খুঁজতে দুশ্চিন্তায় চোখ ফেটে জল না আসা পর্যন্ত আর তার কোনো সন্ধানই পাওয়া গেল না। গাড়িতে আসতে আসতেই দেখছিলাম জেটি ও বড় রাস্তার মাঝখানটা নানা রঙের পদার্থে বোঝাই হয়ে আছে, লাল কালো পাঁশুটে গেরুয়া। একটু কুয়াশা করেও ছিল, মনে হল একপাল বাছুর বোধহয় বাঁধা আছে, চালান যাবে। কাছে এসে ঠাহর করে দেখি চালান যাবে বটে, কিন্তু বাছুর নয়, মানুষ। মোট ঘাট নিয়ে স্ত্রী পুত্রের হাত ধরে সারা রাত অমনি করে হিমে পড়ে আছে, সকালে সবার আগে জাহাজের একটু ভালো স্থান অধিকার করে নেবে বলে। অতএব কার সাধ্য পরে এসে এদের ডিঙিয়ে জেটির দোরগোড়ায় যায়। একটু পরে এই দল যখন সজাগ হয়ে উঠে দাঁড়াল, তখন দেখলাম কাবুলের উত্তর থেকে কুমারিকার শেষ পর্যন্ত এই কয়লাঘাটে প্রতিনিধি পাঠাতে কারো ভুল হয়নি। সব আছে, কালো কালো গেঞ্জি গায়ে একদল চীনাও বাদ যায়নি। আমিও নাকি ডেকের যাত্রী, অর্থাৎ যার নিচে আর নেই, সুতরাং এদের পরাস্ত করে আমারও একটুখানি বসবার জায়গা করে নেবার কথা। কিন্তু কথাটা মনে করতেই আমার সর্বাঙ্গ হিম হয়ে গেল। হঠাৎ চেয়ে দেখি এই 1400-1500 লোক ইতিমধ্যে কখন ভেড়ার পালের মতো সার বেঁধে দাঁড়িয়ে গেছে। একজন হিন্দুস্থানীকে জিজ্ঞাসা করলাম, বাবু বেশ তো সকলে বসেছিলে, হঠাৎ এমন কাতার দিয়ে দাঁড়ালে কেন?
ডগদরি হোগা।
ডগদরি পদার্থটা কি বাবু? লোকটা পিছনের একটা ঠেলা সামলে বিরক্ত মুখে বলল,
আরে ইলেকা ডাক্তারি।
জিনিসটা আরো দুর্বোধ্য হয়ে পড়ল। কিন্তু বুঝি না বুঝি এতগুলো লোকের যা আবশ্যক আমারও তো তা চাই, কিন্তু কি কৌশলে যে নিজেকে ওই পালের মধ্যে গুঁজে দেব সে এক সমস্যা হয়ে দাঁড়ালো। কোথাও একটু ফাঁক আছে কিনা খুঁজতে খুঁজতে দেখি অনেক দূরে কয়েকটি খিদিরপুরের মুসলমান সংকুচিতভাবে দাঁড়িয়ে আছে। এরা রেঙ্গুনে দর্জির কাজ করে, অনেকবার যাতায়াত করেছে, প্রশ্ন করলে বুঝিয়ে দিল।
একে বাবু, বর্মায় তো এখনো প্লেগ যায়নি, তাই এই সতর্কতা আর কি। ডাক্তার বাবু পরীক্ষা করে পাশ করলে তবেই জাহাজে ওঠা যাবে।
সে যাই হোক, পাশ করা যখন অবশ্য কর্তব্য তখন আর উপায় কি? যথাসময় চোখ বুঝে সর্বাঙ্গ সংকুচিত করে এক প্রকার মরিয়া হয়ে ডাক্তারের হাতে আত্মসমর্পণ করলাম এবং
পাশ হয়েও গেলাম। এরপর জাহাজে উঠবার পালা। কিন্তু ডেক প্যাসেঞ্জারের এই প্রক্রিয়া যে কিভাবে হয় তা বাইরের লোকের পক্ষে ধারণা করা অসাধ্য। আমাদের এই কাবুলি, পাঞ্জাবি, মারোয়াড়ি, মাদ্রাজি, মারহাট্টি, বাঙালি, চীনা, বিহারি, উড়িয়া, তামাম ভারতবর্ষ নিয়ে গড়া সুবিপুল বাহিনী শুদ্ধমাত্র পরস্পরের আকর্ষণ বিকর্ষণের বেগে ডাঙা থেকে জাহাজের দিকে প্রায় অজ্ঞাতসারে উঠে এল। এবং সেই গতি সেখানেই আটকাল না। সামনেই দেখলাম একটা গর্তের মুখে সিঁড়ি লাগানো আছে, জাহাজের খোলে নাম্বার এই পথ। বদ্ধ নালার মুখ খুলে দিলে বৃষ্টির জমা জল যেমন খরবেগে নিচে পড়ে, ঠিক তেমন করি এই দল স্থান অধিকার করতে মরি বাঁচি জ্ঞান শূন্য হয়ে নিচে নামতে লাগল। আমার যদ্দূর মনে পড়ে আমার নিচে যাবার ইচ্ছাও ছিল না, পা দিয়ে হেঁটেও নামিনি। ক্ষণকালের জন্য মনে হয় সংজ্ঞা হারিয়েছিলাম, তবে সচেতন হয়ে দেখলাম খোলের মধ্যে অনেক দূরে এক কোণে একাকী দাঁড়িয়ে আছি। পায়ের নিচে চেয়ে দেখি ইতিমধ্যে ভোজবাজির মতো চোখের পলকে যে যার কম্বল বিছিয়ে বাক্স প্যাঁচার বেড়া দিয়ে নিরাপদে বসে প্রতিবেশীর পরিচয় গ্রহণ করছে। এতক্ষণে আমার সেই নম্বর আটা কুলি এসে দেখা দিল, বলল,
তোরঙ্গ বিছানা ওপরে রেখেছি, যদি বলে নিচে আনি।
না না, বরঞ্চ আমাকেও কোনো মতে উদ্ধার করে ওপরে নিয়ে চলো, কারণ পরের বিছানা না মারিয়ে তার সঙ্গে হাতাহাতির সম্ভাবনা না ঘটিয়ে পা ফেলতে পারি না, এমন একটুখানি স্থানও চোখে পড়ছে না আমার। বর্ষার দিনে ওপরে জলে ভিজি তাও ভালো, কিন্তু এখানে আর একদণ্ডও না, চলো। আমার কথা শুনে এবং করুণ অবস্থা দেখে কুলিটি বেশি পয়সার লোভে অনেক চেষ্টায় অনেক তর্কাতর্কি করে কম্বল ও শতরঞ্চির এক আধটু ধার মুড়িয়ে আমাকে সঙ্গে করে ওপরে আনল। আমার জিনিসপত্র দেখিয়ে দিয়ে বকশিস নিয়ে বিদায় নিল। এখানেও সেই ব্যাপার, বিছানা পাতবার জায়গা নেই, কাজেই নিরুপায় হয়ে নিজের তোরঙ্গটার ওপরেই নিজের বসবার উপায় করে নিয়ে নিবিষ্ট চিত্তে মা ভাগীরথীর উভয় কুলের মহিমা দেখতে লাগলাম। স্টিমার তখন চলতে আরম্ভ করেছিল, বহুক্ষণ থেকেই তেষ্টা পেয়েছিল। এই দু ঘন্টা ধরে যে কাণ্ড মাথার ওপর দিয়ে গেল তাতে বুক শুকিয়ে ওঠে না, এমন কঠিন বুক সংসারে অল্পই আছে। কিন্তু বিপদ এই হয়েছিল যে সঙ্গে না ছিল একটা গ্লাস, না ছিল একটা ঘটি। সহযাত্রীদের মধ্যে যদি কোথাও কোনো বাঙালি থাকে তো একটা উপায় হতে পারবে মনে করে আবার বেরিয়ে পড়লাম। নিচে নামবার সেই গর্তটার কাছাকাছি হওয়া মাত্র এক প্রকার তুমুল শব্দ কানে পৌঁছল, যার সঙ্গে তুলনা করি এরূপ অভিজ্ঞতা আমার নেই। সভয় চিত্তে সিঁড়ির দুই এক ধাপ নেমে উঁকি মেরে দেখলাম যাত্রীরা যে যা ন্যাশনাল সঙ্গীত শুরু করে দিয়েছে। কাবুল থেকে ব্রহ্মপুত্র ও কুমারিকা থেকে চীনের সীমানা পর্যন্ত যত প্রকারের সুরব্রহ্ম আছেন জাহাজের এই আবদ্ধ খোলের মধ্যে বাদ্যযন্ত্র সহযোগে তারই সমবেত অনুশীলন চলছে। এ মহাসঙ্গীত শোনবার ভাগ্য কদাচিৎ ঘটে, এবং সঙ্গীতই যে সর্বশ্রেষ্ঠ ললিত কলা তা সেখানেই দাঁড়িয়ে সসম্ভ্রমে স্বীকার করে নিলাম। কিন্তু সর্বাপেক্ষা বিস্ময় এই যে এতগুলো সঙ্গীত বিশারদ একসঙ্গে জুটল কি করে? নিচে নামা উচিত হবে কিনা হঠাৎ স্থির করতে পারলাম না। এক প্রান্তে এই অদ্ভুত কাণ্ড চলছিল, হাঁ করে চেয়ে আছি, হঠাৎ দেখি এক ব্যক্তি তারই অদূরে দাঁড়িয়ে প্রাণপণে হাত নেড়ে আমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। অনেক কষ্টে অনেক লোকের চোখ রাঙানি মাথায় করে এই লোকটির কাছে এসে উপস্থিত হলাম। আমি ব্রাহ্মণ শুনে সে হাত জোড় করে নমস্কার করল এবং নিজেকে রেঙ্গুনের বিখ্যাত নন্দমিস্ত্রি বলে পরিচয় দিল। পাশে একটি বিগত যৌবনা স্থূলাঙ্গি বসে এক দৃষ্টে আমাকে চেয়ে দেখছিল। আমি তার মুখের দিকে চেয়ে স্তম্ভিত হয়ে গেলাম। মানুষের এত বড় দুটো ভাটার মতো চোখ ও এত মোটা জোড়া ভুরু আমি আগে কখনো দেখিনি। নন্দমিস্ত্রি তার পরিচয় দিয়ে বলল,
বাবুমশাই, ইটি আমার পরিবার।
কথাটা শেষ না হতেই স্ত্রীলোকটি ফোঁস করে উঠল।
পরিবার, আমার সাত পাকে স্বামী বলছে পরিবার। খবরদার বলছি মিস্ত্রি, ডাক্তার কাছে মিছে কথা বলে আমার বদনাম করো না, বলে দিচ্ছি।
আমি তো বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেলাম। নন্দ মিস্ত্রি অপ্রদীপ হয়ে বলতে লাগলো,
আহা, রাগ করিস কেন টগর? পরিবার বলে আর কাকে? বিশ বছর
হলই বা বিশ বছর, পোড়া কপাল। জাত বৈষ্ণবের মেয়ে আমি, আমি হলুম গিয়ে কৈবর্তের পরিবার। কেন রে, কিসের দুঃখে? বিশ বছর ঘর করছি বটে, কিন্তু একদিনের তরে হেসেলে ঢুকতে দিয়েছি সে কথা কারো বলবার জো নেই। এই টগর বৈষ্ণবী মরে যাবে, তবু জাত ধম্ম খোয়াবে না, তা জেনে রেখো।
কথাগুলো বলে এই জাত বৈষ্ণবের মেয়ে জাতের গর্বে আমার মুখের দিকে চেয়ে তার ভাঁটার মতো চোখ দুটো ঘোরাতে লাগলো। নন্দমিস্ত্রি লজ্জিত হয়ে বারবার বলতে লাগলো,
দেখলেন মশাই, দেখলেন, এখনো এদের জাতের দেমাক, দেখলেন তো একবার। আমি বলে তাই সহ্য করি, আর কেউ হলে না।
কথাটা সে তার বিশ বছরের পরিবারের চোখের দিকে চেয়ে আর সম্পূর্ণ করতে পারল না। আমি কোনো কথা না বলে একটা গ্লাস চেয়ে নিয়ে প্রস্থান করলাম। ওপরে এসে এই জাত বৈষ্ণবীর কথাগুলো মনে করে হাসি চাপতে পারলাম না, কিন্তু পরক্ষণেই মনে পড়ল, এ তো একটা সামান্য অশিক্ষিতা স্ত্রীলোক, কিন্তু পাড়াগাঁয়ে এবং শহরে কি এমন অনেক শিক্ষিত ও অর্ধশিক্ষিত পুরুষ মানুষ নেই যারা আজও এরকম হাস্যকর ব্যাপার মেনে চলে? এবং পাপের সমস্ত অন্যায় থেকে যারা শুধুমাত্র খাওয়া ছোঁয়া বাঁচেই পরিত্রাণ পাচ্ছে? তবে এমন হলেও এদেশে পুরুষের বেলা হাসি আসে না, আসে শুধু স্ত্রীলোকের বেলাতেই। আজ সন্ধ্যা থেকেই আকাশে অল্প অল্প মেঘ জমছিল। রাত একটার পর সামান্য জল ও হাওয়া হওয়ায় কিছুক্ষণের জন্য জাহাজ বেশ একটুখানি দুলে নিয়ে পরদিন সকালবেলা থেকেই আবার শান্তশিষ্ট হয়ে চলতে লাগল। যাকে সমুদ্র পীড়া বলে সে উপসর্গটা আমার বোধ হয় ছেলেবেলায় নৌকার ওপরেই কেটে গিয়েছিল, সুতরাং বমি করার দায়টা আমি একেবারেই এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু সপরিবার নন্দমিস্ত্রীর কি দশা হল, কি করে রাত কাটল জানবার জন্য সকালেই নিচে এসে উপস্থিত হলাম। কালকের গায়কবৃন্দের অধিকাংশই তখনও উপুড় হয়ে পড়ে আছে। বুঝলাম রাতের ধকল কাটিয়ে এরা এখনও মহাসঙ্গীতের জন্য প্রস্তুত হতে পারেনি। নন্দমিস্ত্রী ও তার বিশ বছরের পরিবার গম্ভীরভাবে বসেছিল, আমাকে দেখে প্রণাম করল। তাদের মুখের ভাবে মনে হল আগে একটা কলহের মতো হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, রাতে কেমন ছিলে মিস্ত্রিমশাই?
বেশ
বেশ বেশ না ছাই, মা মা, কি কাণ্ডই হয়ে গেল।
কি কাণ্ড? নন্দমিস্ত্রী আমার মুখের দিকে চেয়ে হাই তুলে গোটা দুই তুড়ি দিয়ে অবশেষে বলল,
কাণ্ড এমন কিছু নয় মশাই, বলি কলকাতায় গলির মোড়ে 35,500 বিক্রি করা দেখেছেন? দেখে থাকলে আমাদের অবস্থাটা ঠিক বুঝে নিতে পারবেন। সে যেমন ঠোঙার নিচে গুটি দু তিন টোকা মেরে ভাজা চাল ডাল মটর কড়াই ছোলা বরবটি মুসুর খেসারি সব একাকার করে দেয়, দেবতার কৃপায় আমরা সবাই ঠিক তেমনই মিশিয়ে গিয়েছিলাম। এই খানিক্ষণ হল যে যার কোট চিনে ফিরে এসে বসেছে। মশাই, ভাগ্যে আসল বৈষ্ণবের জাত যায় না, নইলে টগর আমার
আবার ফের
না না থাক থাক তবে থাক।
এই বলে নন্দ উদাসীনের মতো আরেকদিকে চেয়ে চুপ করল। মূর্তিমান নোংরা একজোড়া কাবুলিওয়ালা আপাদ মস্তক সমস্ত পৃথিবীর অপরিচ্ছন্নতা নিয়ে অত্যন্ত তৃপ্তির সঙ্গে রুটি খাচ্ছিল। ক্রুদ্ধ টগর নির্নিমেষ দৃষ্টিতে সেই হতভাগ্যদিগের প্রতি তার অত বড় দুই চক্ষুর অগ্নিবর্ষণ করতে লাগল। নন্দ তার পরিবারের উদ্দেশ্যে প্রশ্ন করল,
আজ তাহলে খাওয়া দাওয়া আর হবে না তাই তো?
মরুন আর হবে কি করে শুনি।
কেন যে খাওয়া যাবে না সেই ব্যাপারটা বুঝতে না পেরে আমি বললাম, এই তো মোটে সকাল, একটু বেলা হলে।
আরে কলকাতা থেকে দিব্যি একখানি রসগোল্লা আনা হয়েছিল মশাই, জাহাজে উঠে পর্যন্ত বলছি, আয় টগর কিছু খাই, আর তাকে কষ্ট দিস নে, না রেঙ্গুনে নিয়ে যাব। যা না, এইবার তোর রেঙ্গুনে নিয়ে যা।
শেষ কথাগুলো টগরকে বলল নন্দ। টগর এই ক্রুদ্ধ অভিযোগে স্পষ্ট প্রতিবাদ না করে ক্ষুব্ধ অভিমানে একটিবার মাত্র আমার দিকে চেয়েই পুনরায় সেই হতভাগ্য কাবুলিকে চোখের দৃষ্টিতে দগ্ধ করতে লাগল। আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, রসগোল্লার কি হল?
সেগুলোর কি হল বলতে পারি না। ওই দেখুন ভাঙা হাড়ি, আর ওই যে দেখুন বিছানা ময় তার রস। এর বেশি যদি কিছু জানতে চান তো ওই দুই হারামজাদাকে জিজ্ঞেস করুন,
বলে টগরের দৃষ্টি অনুসরণ করে কটমট করে চেয়ে রইল। আমি অনেক কষ্টে হাসি চেপে মুখ নিচু করে বললাম, তা যাক, সঙ্গে চিড়ে আছে তো,
সেদিকেও সুবিধে হয়েছে। বাবুকে একবার ডাকা তো টগর।
টগর একটা ছোট পুঁটলি পা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল,
দেখাও গে তুমি।
যাই বলুন বাবু, কাবুলি জাতটাকে নেমক হারাম বলা যায় না। ওরা রসগোল্লাও যেমন খায়, ওরা কাবুল দেশের মোটা রুটি অমনি বেঁধেও দেয়। ফেলিস নে টগর, ফেলিস নে, তুলে রাখ, তোর মালসা ভোগে লেগে যেতে পারে।
নন্দর এই পরিহাসে আমি তো হো হো করে হেসে ফেললাম, কিন্তু পরক্ষণেই টগরের মুখের দিকে চেয়ে ভয় পেয়ে গেলাম। ক্রোধে সমস্ত মুখ কালো করে মোটা গলায় বজ্র কর্কশ শব্দে জাহাজে সমস্ত লোককে সচকিত করে টগর চিৎকার করে উঠল,
জাত তুলে কথা কো না বলছি মিস্ত্রি, ভালো হবে না তা বলে দিচ্ছি।
চিৎকার শব্দে যারা মুখ তুলে চাইল তাদের বিস্মিত দৃষ্টির সামনে নন্দ এতটুকু হয়ে গেল। টগরকে সে ভালো মতোই চিনত। একটা বেফাঁস ঠাট্টার জন্য ক্রোধটা তার সে শান্ত করতে পারলেই বাঁচে। লজ্জিত হয়ে তাড়াতাড়ি বলল,
টগর টগর মাথা খাস, রাগ করিস নে, আমি তামাশা করেছি বই তো নয়, রাগ করিস নে।
টগর সে কথা কানেও তুলল না, চোখের তারা ভুরু একবার বাঁয়ে ও একবার ডায়ে ঘুরিয়ে গলার সুর আরো এক পর্দা চড়িয়ে নিয়ে বলল,
কিসের তামাশা? যা তুলে আবার কিসের তামাশা? মোচল মানে রুটি দিয়ে মালসা ভোগ হবে, তোর কৈবত্যের মুখে আগুন, দরকার থাকে তুই তুলে রাখলে বাপের পিণ্ডি দিস।
টগরের কথা শেষ হওয়া মাত্র জয়মুক্ত ধনুর মতো নন্দ খাড়া দাঁড়িয়ে উঠেই টগরের কেশাকর্ষণ করে ধরল।
হারামজাদি, তুই বাপ তুলিস?
টগর কোমরে কাপড় জড়াতে জড়াতে হাঁপাতে হাঁপাতে বলল,
হারামজাদা তুই জাত তুলিস?
বলেই নন্দর হাতের একাংশ কামড়ে ধরল এবং মুহূর্ত মধ্যেই নন্দ মিস্ত্রি ও টগর বোষ্ঠমীর মল্লযুদ্ধ তুমুল হয়ে উঠল। দেখতে দেখতে সমস্ত লোক ভিড় করে ঘিরে ধরল। হিন্দুস্থানীরা সমুদ্র পীড়া ভুলে চিৎকার করে বাহবা দিতে লাগলো। পাঞ্জাবিরা ছিছি করতে লাগলো। উৎকলবাসীরা চেঁচামেচি করতে লাগলো। সব শুদ্ধ একটা কাণ্ড বেঁধে গেল। আমি স্তম্ভিত বিবর্ণ মুখে দাঁড়িয়ে রইলাম। এত সামান্য কারণে এত বড় নির্লজ্জতা যে সংসারে ঘটতে পারে তা তো আমি কল্পনা করতেও পারতাম না। তার উপর আবার বাঙালি নরনারীরা এক জাহাজ লোকের সামনে করছে দেখে লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে লাগলাম। কাছেই একজন জৌনপুরী দারোয়ান অত্যন্ত পরিতৃপ্তির সঙ্গে তামাশা দেখছিল। আমাকে লক্ষ্য করে বলল,
বাবুজি বাঙালিন তো বহুত অচ্ছি লড়নে ওয়ালি হ্যায়, হটতি নেহি।
আমি তার দিকে চাইতেও পারলাম না। নিঃশব্দে মাথা হেঁট করে কোনো মতে ভিড় ঠেলে ওপরে পালিয়ে গেলাম। সেদিন এমন ইচ্ছেই হল না যে নিচে যাই। সুতরাং নন্দ টগরের যুদ্ধের অবসান কিভাবে হল, সন্ধিপত্রে কোন কোন শর্তাদি নির্দিষ্ট হল কিছুই জানি না। সারাদিন আকাশে ছেঁড়া মেঘের আনাগোনার বিরাম ছিল না। এখন অপরাহ্নের কাছাকাছি একটা গাঢ় কালো মেঘ ধীরে ধীরে মাথা তুলে উঠতে লাগল। মনে হল সমস্ত খালাসিদের মুখে চোখেই কেমন যেন একটা উদ্বেগের ছায়া পড়েছে। তাদের চলাফেরার মধ্যেও এক প্রকার ব্যস্ততার লক্ষণ যা আগে লক্ষ্য করিনি। একজন বৃদ্ধ গোছের খালাসিকে দেখে জিজ্ঞাসা করলাম, আজ রাতেও কি কালকের মতো ঝড় হবে মনে হয়?
কর্তা, নিচে যাও, কাপ্তান কইছে সাইক্লোন হতে পারে।
মিনিট পনেরো পরেই দেখলাম কথাটা অমূলক নয়। ওপরের যত যাত্রী ছিল সকলকে একরকম জোর করে খালাসিরা হোল্ডের মধ্যে নামিয়ে দিতে লাগল। দু চারজন আপত্তি করায় সেকেন্ড অফিসার নিজে এসে ধাক্কা মেরে তাদেরকে তুলে দিয়ে বিছানাপত্র পা দিয়ে গুটিয়ে দিতে লাগল। আমার তরঙ্গ বিছানা খালাসিরা ধরাধরি করে নিচে নিয়ে গেল, কিন্তু আমি নিজে আরেক দিকে সরে পড়লাম। শুনলাম সকলকে, অর্থাৎ যে হতভাগ্যরা দশ টাকার বেশি ভাড়া দিতে পারেনি তাদেরকে জাহাজের খোলের মধ্যে পুরে গর্তের মুখ এঁটে বন্ধ করা হবে। তাদের মঙ্গলের জন্য বটে, জাহাজের মঙ্গলের জন্য বটে। এই রকমের নিয়ম। আমার কিন্তু নিজের জন্য এই কল্যাণের ব্যবস্থা কিছুতেই মনঃপূত হল না। আগে সাইক্লোন বস্তুটি সমুদ্রে কেন, ডাঙাতেও দেখেনি। কি তার কাজ, কেমন তার রূপ, অমঙ্গল ঘটাবার কতখানি এর শক্তি, কিছুই জানি না। মনে মনে ভাবলাম, ভাগ্য বলে যদি এমন জিনিসেরই আবির্ভাব আসন্ন হয়েছে, না, তবে না দেখে ছাড়ব না। তা অদৃষ্টে যা ঘটে তা ঘটুক, আর ঝড়ে জাহাজ যদি মারাই যায় তো অমন প্লেগের ইঁদুরের মতো পিঁজরায় বদ্ধ হয়ে মাথা ঠুকে ঠুকে জল খেয়ে মরতে যাই কেন? যতক্ষণ পারি হাত পা নেড়ে ঢেউয়ের ওপর নাগরদোলা চেপে ভেসে গিয়ে একসময় টুপ করে ডুব দিয়ে পাতালের রাজবাড়িতে অতিথি হলেই চলবে। কিন্তু রাজার জাহাজ যে আগে পিছে লক্ষ কোটি হাঙ্গর অনুচর ছাড়া কালাপানিতে এক পা চলেন না এবং জলযোগ করে ফেলতেও যে তাদের মুহূর্ত বিলম্ব হয় না, এই সকল তথ্য তখনও আমার জানা ছিল না। অনেকক্ষণ থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। সন্ধ্যার কাছাকাছি বাতাস এবং বৃষ্টির বেগ দুই বেড়ে উঠল। এমন হয়ে উঠল যে পালিয়ে বেড়াবার আর জোর এলো না। যেখানে হোক সুবিধা মতো একটু আশ্রয় না নিলেই নয়। সন্ধ্যার আধারে যখন স্বস্থানে ফিরে এলাম তখন ওপরের ডেক জনশূন্য। মাস্তুলের পাশ দিয়ে উঁকি মেরে দেখলাম ঠিক সামনেই বুড়ো কাপ্তেন দূরবীন হাতে ব্রিজের ওপর ছোটাছুটি করছেন। হঠাৎ তাঁর সুনজরে পড়ে গিয়ে পাছে এত কষ্টের পরেও আবার সে গর্তে গিয়ে ঢুকতে হয়, এই ভয়ে একটা সুবিধা গোছের জায়গা খোঁজ করতে করতে একেবারে অচিন্তনীয় আশ্রয় পাওয়া গেল। একধারে অনেকগুলো ভেড়া মুরগি ও হাঁসের খাঁচা উপরি উপরি রাখা ছিল, তারই উপরে উঠে বসলাম। মনে হল এমন নিরাপদ জায়গা বুঝি সমস্ত জাহাজের মধ্যে আর কোথাও নেই, কিন্তু তখনও অনেক কথাই জানতে বাকি ছিল। বৃষ্টি বাতাস অন্ধকার এবং জাহাজের দোলন সবকটি ধীরে ধীরে বেড়ে উঠতে লাগল। সমুদ্র তরঙ্গের আকৃতি দেখে মনে হল এই বুঝি সেই সাইক্লোন, কিন্তু সে যে সাগরের কাছে গোষ্পদ মাত্র তা বুঝতে আরেকটু অপেক্ষা করতে হল। হঠাৎ বুকের ভিতর পর্যন্ত কাঁপিয়ে দিয়ে জাহাজের বাঁশি বেজে উঠল। ওপরের দিকে চেয়ে মনে হল মন্ত্র বলে যেন আকাশের চেহারা বদলে গেল, সেই গাঢ় মেঘ আর নেই। সমস্ত ছিঁড়ে খুঁড়ে কি করে সমস্ত আকাশটা যেন হালকা হয়ে কোথাও উধাও হয়ে চলেছে। পরক্ষণেই একটা বিকট শব্দ সমুদ্রের প্রান্ত থেকে ছুটে এসে কানে বিঁধল, যার সঙ্গে তুলনা করে বুঝিয়ে দিই এমন কিছুই জানি না, এসে পড়ল ঝড়। এই দুর্জয় বায়ুর শক্তি বর্ণনা করা তো ঢের দূরের কথা, সমগ্র চেতনা দিয়ে অনুভব করাও যেন মানুষের সামর্থ্যের বাইরে। পাশে যে লোহার খুঁটি ছিল গলার চাদর দিয়ে নিজেকে তার সঙ্গে বেঁধে ফেলেছিলাম। সারাক্ষণ মনে হতে লাগল এইবার ছিঁড়ে ফেলে আমাকে সাগরের মাঝখানে উড়িয়ে নিয়ে ফেলবে। হঠাৎ মনে হল জাহাজের গায়ে কালো জল যেন ভিতরের ধাক্কায় বজবজ করে ক্রমাগত ওপরের দিকে ঠেলে উঠছে। দূরে চোখ পড়ে গেল, দৃষ্টি আর ফেরাতে পারলাম না। একবার মনে হল এ বুঝি পাহাড়, কিন্তু পরক্ষণেই সে ভ্রম যখন ভাঙল তখন হাত জোড় করে বললাম, ভগবান, এই চোখ দুটি যেমন তুমিই দিয়েছিলে, আজ তুমিই তাদের সার্থক করলে। এতদিন ধরে তো সংসারে সর্বত্র চোখ মেলে বেড়াচ্ছি, কিন্তু তোমার এই সৃষ্টির তুলনা তো কখনো দেখতে পাইনি। হে ঢেউ সম্রাট, তোমার সংঘর্ষে আমাদের যা হবে সে তো আমি জানি, কিন্তু এখনো তো তোমার এসে পৌঁছতে অন্তত আধ মিনিট কাল দেরি আছে। সেই সময়টুকু বেশ করে তোমার কলেবরখানে যেন দেখে নিতে পারি, এই যে বিরাট ব্যাপার জীবন্তের মতো ছুটে আসছে, সেই অপরিমেয় গতিশক্তির অনুভূতি আমাকে আমাকে অভিভূত করে ফেলেছিল। জাহাজের বাঁশি অসীম বায়ুবেগে থরথর করে কেঁপে কেঁপে বাজতেই লাগল, এবং ভয়ার্ত খালাসির দল আল্লাহর কানে তাদের আকুল আবেদন পৌঁছে দিতে গলা ফাটিয়ে সমস্বরে চিৎকার করতে লাগল। যার আগমনের জন্য এত ভয়, এত হাঁকডাক, এত উদ্যোগ আয়োজন, সেই মহাতরঙ্গ এসে পড়লেন। একটা প্রকাণ্ড গোছের ওলট পালটের মধ্যে হরবল্লভের মতো আমারও প্রথমটা মনে হল, নিশ্চয়ই আমরা ডুবে গেছি, সুতরাং দুর্গানাম করে আর কি হবে। কিন্তু মিনিট খানেক পরে দেখা গেল, না, ডুবিনি। জাহাজ শুদ্ধ আবার জলের উপর ভেসে উঠেছে, তারপর তরঙ্গের পর তরঙ্গেরও আর শেষ হয় না, আমাদের নাগরদোলা চাপারও আর সমাপ্তি হয় না। এতক্ষণে টের পেলাম কেন কাপ্তেন সাহেব মানুষগুলোকে জানোয়ারের মতো গর্তে পুরে চাবি বন্ধ করেছেন। ডেকের ওপর দিয়ে মাঝে মাঝে যেন জলের স্রোত বয়ে যেতে লাগল। আমার নিচে হাঁস মুরগিগুলো বারকতক ঝটপট করে এবং ভেড়াগুলো কয়েকবার ম্যা ম্যা করে ভবলীলা সাঙ্গ করল। আমি শুধু তাদের ওপরতলা আশ্রয় করে লোহার খুঁটি সবলে জড়িয়ে ধরে ভবলীলা বজায় করে চললাম। কিন্তু এখন আর এক প্রকারের বিপদ জুটল। শুধু যে জলের ছাঁট ছুঁচের মতো গায়ে বিঁধতে লাগলো তাই নয়, সমস্ত জামা কাপড় ভিজে প্রচণ্ড বাতাসে এমন শীত করতে লাগল যে দাঁতে দাঁতে ঠক ঠক করে বাজতে লাগল। মনে হল জলে ডোবার হাত থেকে যদি বা নিস্তার পাই, নিমোনিয়ার হাত থেকে পরিত্রাণ পাব কি করে। এইভাবে আরও কিছুক্ষণ বসে থাকলে যে পরিত্রাণ পাওয়া সত্যিই অসম্ভব হয়ে পড়বে তা নিঃসংশয়ে অনুভব করলাম। সুতরাং যেমন করে হোক এ স্থান ত্যাগ করে এমন কোথাও আশ্রয় নিতে হবে যেখানে জলের ছাট বল্লমের ফলার মতো গায়ে বেঁধে না। একবার ভাবলাম, আচ্ছা ভেড়ার খাঁচার মধ্যে ঢুকে পড়লে কিরকম হয়, কিন্তু তাই বা কতটুকু নিরাপদ, তার মধ্যে যদি সেই রকম লোনা জলে স্রোত ঢুকে পড়ে তো নিতান্তই যদি না ম্যা ম্যা করি, মা মা করেও অন্তত ইহলীলা সমাপ্ত করতে হবে। শুধু এক উপায় আছে, জাহাজের দিক পরিবর্তনের মধ্যে ছুট দেবার একটু অবকাশ পাওয়া যায়, অতএব এই সময়টুকুর মধ্যে আর কোথাও গিয়ে যদি ঢুকে পড়তে পারি হয়তো বাঁচতেও পারি। যে কথা সেই কাজ, কিন্তু খাঁচা থেকে নেমে তিনবার ছুটে ও তিনবার বসে যদি বা সেকেন্ড ক্লাস কেবিনের দরজায় গিয়ে উপস্থিত হলাম, দরজা বন্ধ, লোহার কপাট হাজার ঠেলা ঠেলি তো পথ দিল না। সুতরাং আবার সেই পথ তেমনি করে অতিক্রম করে ফার্স্ট ক্লাসের দোরগোড়ায় এসে হাজির হলাম। এবার ভাগ্যদেবতা সুপ্রসন্ন হয়ে একটা নিরালা ঘরের মধ্যে আশ্রয় দিলেন। লেশমাত্র দ্বিধা না করে কপাট বন্ধ করে দিয়ে খাটের ওপর ঝুপ করে শুয়ে পড়লাম। রাত ১২টার মধ্যে ঝড় বৃষ্টি থেমে গেল বটে, কিন্তু পরদিন ভোরবেলা পর্যন্ত সমুদ্রের রাগ পড়ল না। আমার জিনিসপত্রের এবং সহযাত্রীদের অবস্থা কি হল, বিশেষ করে মিস্ত্রি মশাই শস্ত্রী কি করে রাত অতিবাহিত করলেন, জানবার জন্য সকালবেলা নিচে নেমে গেলাম। কাল নন্দমিস্ত্রি একটু রসিকতা করেই বলেছিল,
মশাই, ৩২,৫০০ মতো আমরা মিশে গিয়েছিলুম, এই মাত্র যে যার কোটে ফিরে এসেছি।
আজকের মেশামেশি ৩২,৫০০ চলে কিনা জানি না, কিন্তু এখনো পর্যন্ত কেউই যে কারো নিজের কোটে ফিরে আসতে পারেনি তা সচক্ষে দেখলাম। তাদের অবস্থা দেখলে সত্যি কান্না পায়। এই ৩-৪০০ যাত্রীর মধ্যে সমর্থ থাকা তো অনেক দূরের কথা, বোধ করি অক্ষত কেউই ছিল না। মেয়েরা শিলের ওপর নোড়া দিয়ে যেমন করে বাটনা বাটে, কালকের সাইক্লোন এই 300-400 লোক দিয়ে ঠিক তেমনি করেই সারা রাত বাটনা পেটেছে। সমস্ত জিনিসপত্র বাক্স প্যাঁটরা নিয়ে এই লোকগুলি সমস্ত রাত জাহাজের এধার থেকে ওধার গড়িয়ে বেরিয়েছে। বমি এবং অনুরূপ আর দুটো প্রক্রিয়া এত করেছে যে দুর্গন্ধে দাঁড়ানো ভার। এখন ডাক্তারবাবু জাহাজের মেথর ও খালাসিদের নিয়ে এদের পঙ্কোদ্ধার করবার ব্যবস্থা করছেন। ডাক্তারবাবু আমার আপাদ মস্তক বারবার নিরীক্ষণ করে বোধহয় আমাকে সেকেন্ড ক্লাসের যাত্রী ঠিক করেছিলেন। তবুও অত্যন্ত আশ্চর্য হয়ে বললেন,
মশাইকে তো খুব তাজা দেখাচ্ছে, বোধ করি হ্যামক পেয়েছিলেন, তাই না?
হ্যামক কোথায় পাবো মশাই, পেয়েছিলাম একটা ভেড়ার খাঁচা, তাই তাজা দেখাচ্ছে। ডাক্তারবাবু হাঁ করে চেয়ে রইলেন। আমি বললাম, ডাক্তারবাবু অধময় নরককুণ্ডেরই যাত্রী, কিন্তু দুর্বল বলে এখানে ঢুকতে পারিনি, শুরু থেকে ওই ডেকের ওপরেই ছিলাম। কাল সাইক্লোনের খবর পেয়ে খানিকটা সময় ভেড়ার খাঁচার ওপর বসে আর বাকি রাতটা ওই ফার্স্ট ক্লাসের একটা ঘরের মধ্যে অনধিকার প্রবেশ করে আত্মরক্ষা করেছি। কি বলেন, অন্যায় করেছে কি? সমস্ত ইতিহাস শুনে ডাক্তারবাবু এমনই খুশি হয়ে গেলেন যে তৎক্ষণাৎ তাঁর নিজের ঘরের মধ্যে বাকি দুটো দিন কাটাবার জন্য সাদরে নিমন্ত্রণ করলেন। অবশ্য সে নিমন্ত্রণ আমি গ্রহণ করতে পারিনি, শুধু তাঁর ডেক চেয়ারটা নিয়েছিলাম। দুপুরবেলা ক্ষুধার তাড়নায় নির্জীবের মতো এই কেদারার উপর পড়ে ব্রহ্মাণ্ডের খাদ্যবস্তু চিন্তা করছি, কোথায় গিয়ে কি ফন্দি করলে যে কিঞ্চিত খাদ্য মিলবে সেই দুর্ভাবনায় মগ্ন হয়ে আছি। এমন সময় খিদিরপুরের সেই মুসলমান দর্জিদের একজন এসে বলল,
বাবুমশায় একটি বাঙালি মেয়ে লোক আপনাকে ডাকতেছে।
মেয়ে লোক? বুঝলাম ইনি টগর, কেন যে ডাকছেন তা অনুমান করা কঠিন হল না। নিশ্চয়ই মিস্ত্রির সঙ্গে স্বামী স্ত্রীর সত্য সাব্যস্ত ব্যাপারে আবার মতভেদ ঘটেছে, কিন্তু আমাকে কেন? ট্রায়াল বাই অর্ডিল ছাড়া বাইরের লোক এসে কোনোদিন যে মীমাংসা করে দিয়েছে তা মনে করাও তো শক্ত। বললাম, ঘণ্টাখানেক পরে যাব, বলো কে।
না বাবু মশাই, বড় কাতর হয়ে ডাকতেছে।
কাতর? কিন্তু টগর তো আমার কাতর হবার মানুষ নয়। জিজ্ঞাসা করলাম, পুরুষ মানুষটা কি করছে?
তেনার বেমারির জন্যই তো ডাকতেছে।
বেমারি হওয়া কিছুই আশ্চর্য নয়, কাজেই উঠলাম। লোকটি সঙ্গে করে আমাকে নিচে নিয়ে গেল। অনেক দূরে এক কোণে কতগুলো কাছি বিড়ার মতো করে রাখা ছিল, তারই আড়ালে একটি 22-23 বছরের বাঙালি মেয়ে যে বসেছিল তা একদিনও আমার চোখে পড়েনি। কাছেই একখানি ময়লা শতরঞ্চির ওপরে এই বয়সেরই একটি অত্যন্ত ক্ষীণকায় যুবক মড়ার মতো চোখ বুজে পড়ে আছে, অসুখ তারই। আমি কাছে আসতে মেয়েটি আস্তে আস্তে মাথার কাপড়টা টেনে দিল, কিন্তু আমি তার মুখ দেখতে পেলাম। সে খুব সুন্দর বললে তর্ক উঠবে, কিন্তু তা অবহেলা করবার জিনিস নয়, কারণ বড় কপাল স্ত্রীলোকের সৌন্দর্যের তালিকার মধ্যে স্থান পায় না তা জানি, কিন্তু এই তরুণীর প্রশস্ত ললাটির ওপর এমন একটু বুদ্ধি ও বিচারের ক্ষমতা ছাপ মারা দেখতে পেলাম যা কদাচিৎ দেখেছি। আমার অন্নদা দিদির কপালও বড় ছিল, অনেকটা যেন তাঁর মতোই। সিঁথিতে সিঁদুর ডকডক করছে, হাতে নোয়া ও শাখা, আর কোনো অলঙ্কার নেই, পরনে একখানা নিতান্ত সাদা সিধে রাঙা পেড়ে শাড়ি, পরিচয় নেই, অথচ এমন সহজভাবে কথা বললেন যে বিস্মিত হয়ে গেলাম। বললেন,
আপনার সঙ্গে ডাক্তারবাবুর তো আলাপ আছে, একবার ডেকে আনতে পারবেন?
আলাপ আজই হয়েছে, তবে মনে হয় ডাক্তারবাবু লোক ভালো, কিন্তু কি প্রয়োজন?
না, ডাকলে যদি ভিজিট দিতে হয় তো কাজ নেই, ইনি না হয় কষ্ট করেই ওপরে যাবেন,
বলে সেই রুগ্ন লোকটিকে দেখিয়ে দিলেন। আমি চিন্তা করে বললাম, জাহাজের ডাক্তারকে ডাকলে বোধ করি কিছু দিতে হয় না, কিন্তু সে যাই হোক, এর হয়েছে কি? আমি মনে করেছিলাম লোকটি এর স্বামী, কিন্তু স্ত্রী লোকটির কথায় যেন সন্দেহ হল। লোকটির মুখের ওপর ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করলেন,
বাড়ি থেকে তোমার একটু পেটের অসুখ ছিল তাই না?
লোকটি মাথা নাড়লে তিনি মুখ তুলে বললেন,
হ্যাঁ, এর পেটের অসুখ দেশেতেই হয়েছিল, কাল থেকে জ্বর হয়েছে, এখন দেখছি জ্বরটা খুব বেশি, একটা কিছু ওষুধ না দিলেই নয়।
আমি নিজেও হাত দিয়ে লোকটির গায়ের উত্তাপ অনুভব করে দেখলাম, বাস্তবে কি খুব জ্বর। ডাক্তার ডাকতে ওপরে চলে গেলাম। ডাক্তারবাবু নিচে এসে রোগ পরীক্ষা করে ওষুধপত্র দিয়ে বললেন,
চলুন শ্রীকান্তবাবু, ঘরে গিয়ে বরং দুটো গল্প গাছা করা যাক, আসুন।
ডাক্তারবাবু লোকটি চমৎকার, তার ঘরে নিয়ে গিয়ে বললেন,
তা আপনি চা খান তো?
হ্যাঁ।
বিস্কুট?
তাও খাই।
আচ্ছা।
খাওয়া দাওয়া সমাপ্ত হবার পর দুজনে মুখোমুখি দুখানা চেয়ারে বসলেন। ডাক্তারবাবু বললেন,
আচ্ছা এবার আপনি বলুন তো, আপনি জুটলেন কি করে?
স্ত্রী লোকটি আমাকে ডেকে পাঠিয়েছিলেন।
পাঠাবারই কথা। তা বিয়ে টিয়ে করেছেন?
না।
তাহলে জুটে পড়ুন, নেহাত মন্দ হবে না। লোকটার ওই তো চেহারা, তাতে টাইফয়েডের লক্ষণ বলেই মনে হচ্ছে। যা হোক, বেশি দিন টিকবে না, এটাও ঠিক। ইতিমধ্যে একটু নজর রাখবেন, আর কোনো ব্যাটানা ভিড়ে যায়।
আপনি আপনি এসব কি বলছেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু কিছুমাত্র অপ্রতিভ না হয়ে বললেন,
আচ্ছা ছোঁড়াটা বার করে এনেছে না ওই ছোঁড়াটাকে বার করে এনেছে, কি মনে হয় বলুন তো শ্রীকান্তবাবু? ও ফরওয়ার্ড, তাই না? দেখবি কথাবার্তা কয়।
এরকম ধারণা আপনার মনে কি করে এলো?
আরে আমি প্রতি ট্রিপেই দেখি কিনা, একটা না একটা আছেই। গতবারেই তো বেলঘোরের একজোড়া ছিল, একবার বর্মায় গিয়ে পা দিয়ে দেখুন, তখন দেখবেন আমার কথাটা ঠিক কিনা।
বর্মার কথাটা যে তার অনেকটাই সত্য তা পরে দেখেছিলাম বটে, কিন্তু আপাতত সমস্ত মনটা বিতৃষ্ণায় যেন তিক্ত হয়ে উঠল। ডাক্তারবাবুর নিকট বিদায় নিয়ে একবার নন্দ মিস্ত্রির খবর নিতে নিচে গেলাম। সপরিবার মিস্ত্রিমশাই তখন ফলাহারের আয়োজন করছিল। একটা নমস্কার করে প্রথমেই প্রশ্ন করল,
বলছি ওই মেয়ে মানুষটি কে মশাই?
ডগর শিরোপিড়া বাবুদে মাথায় একটা পাগড়ি বাঁধছিল, ফোঁস করে গর্জে উঠল,
তোমার সে খবরে কাজ কি শুনি?
দেখলেন মশাই, দেখলেন মাগির মন কত ছোট, কে বাঙালি মেয়েটা রেঙ্গুনে যাচ্ছে খবরটা নিতেও দোষ।
ডগর শিরোপিড়া ভুলে পাগড়িটা ফেলে দিয়ে আমার মুখের দিকে দেখল, সেই দুটি গোচক্ষু বিস্ফারিত করে বলল,
মশাই টগর বষ্টমীর হাত দিয়ে ওর মতো কত গন্ডা মিস্ত্রি মানুষ হয়ে গেল, এখনো আবার আমার চোখে ধুলো দেবে। আরে তুই ডাক্তার না বদ্দি, যেই একটু জল আনতে গেছি অমনি ছুটে দেখতে গেছিস কেন রে? কেও ভালো হবে না বলে দিচ্ছি মিস্ত্রি, আর যদি ওদিকে যেতে দেখি তো তোমারই একদিন কি আমারই একদিন। হ্যাঁ বলে দিলু।
আমি কি তোর পোষা বাঁদর যে যেদিকে শিকল ধরে নিয়ে যাবি সেই দিকে যাব? আমার ইচ্ছে হলে আবার গিয়ে বেচারাকে দেখে আসব, তুই যা পারিস তাই করিস।
বলেই ফলাহারে মন দিল। টগরও শুধু একটা আচ্ছা বলে তার পাগড়ি বাঁধতে লাগলো। আমিও প্রস্থান করলাম, ভাবতে ভাবতে গেলাম এমনি করে এরা 20 বছর কাটিয়েছে। আসলে অনেক পড়খে টগর এটা বুঝেছে যে যেখানে সত্যকার বন্ধন নেই সেখানে এতটুকু রাস শিথিল করলে চলবে না, ঠকতেই হবে। হয় অহর্নিশি সতর্ক হয়ে জোর করে দখল করে বজায় রাখতে হবে, না হয় যৌবনের মতো নন্দ মিস্ত্রিও একদিন অজ্ঞাতসারে খসে পড়বে। কিন্তু যাকে উপলক্ষ করে টগরের এই বিদ্বেষ, ডাক্তারবাবুর এমন কুৎসিত তীব্র কটাক্ষ, সে কে এবং কি টগর বলেছিল,
এই কাজ করে আমি নিজে চুল পাকিয়েছি। আমার চোখে ধুলো দেবে এমন মেয়ে মানুষ আছে কোথায় শুনি?
ডাক্তারবাবু মন্তব্য প্রকাশ করেছিলেন,
আরে বাবা, এই কাণ্ড নিত্য দেখে আমার চোখে দিব্য দৃষ্টি এসে গেছে, আজ ভুল করলে এমন চোখ আমি উপড়ে ফেলতে রাজি আছি মশাই।
এমনই হয় বটে, অপরকে বিচার করতে বসে কোনো মানুষকেই কখনো বলতে শুনিনি সে অন্তর্যামী নয়, কিংবা তার ভুল কখনো হয়। সবাই বলে মানুষ চিনতে তার জোড়া নেই, এবং এ বিষয়ে সে একটি পাকা জহুরী। অথচ সংসারে কে কবে যে নিজের মনটাকেই চিনতে পেরেছে তাই তো জানি না, তবে আমার মতো যে কেউ কখনো কঠিন ঘা খেয়েছে তাকে সাবধান হতেই হয়। সংসারে অন্নদা দিদিও যখন থাকে তখন বুদ্ধির অহংকারে পরকে মন্দ ভেবে বুদ্ধিমান হওয়ার চেয়ে ভালো ভেবে নির্বোধ হওয়াতেই যে মোটের ওপর বুদ্ধির দামটা বেশি পাওয়া যায় সে কথা তাকে মনে মনে স্বীকার করতেই হয়। তাই এই দুটি পরম বিজ্ঞ নরনারীর উপদেশ অভ্রান্ত বলে অসংকোচে গ্রহণ করতে পারলাম না, কিন্তু ডাক্তারবাবু বলেছিলেন অত্যন্ত ফরওয়ার্ড, তা বটে। এই কথাটাই শুধু আমাকে থেকে থেকে খোঁচা দিতে লাগল। অনেক রাতে আবার ডাক পড়ল, এইবার এই স্ত্রীলোকটির পরিচয় পেলাম।
আমার নাম অভয়া, উত্তররাঢ়ী গায়স্তূপ, বাড়ি বালুচরের কাছে। আর ওই যে ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে, ও গ্রাম সম্পর্কে ভাই হয়, নাম রোহিণী সিংহ। ওষুধে রোহিণীবাবুর যথেষ্ট উপকার হয়েছে।
এই বলে আরম্ভ করে অভয়া অল্প সময়ের মধ্যেই আমাকে আত্মীয় করে নিল। অথচ স্বীকার করতেই হবে যে আমার মনের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও একটা কঠোর সমালোচনার ভাবই বরাবর জাগ্রত ছিল। তবুও এই স্ত্রীলোকটির সমস্ত আলাপ আলোচনার মধ্যে কোথাও একটা অসঙ্গতি বা অশোভন প্রগল্ভতা ধরতে পারলাম না। অভয়ার মানুষ বশ করবার আশ্চর্য শক্তি। এরই মধ্যে শুধু যে সে আমার নামধাম জেনে নিল তা নয়, তার নিরুদ্দিষ্ট স্বামীকে যেমন করে পারি খুঁজে দেব তাও আমার মুখ দিয়ে বার করে নিল।
আমার স্বামী 8 বছর আগে বর্মায় চাকরি করতে এসেছিল। বছর দুই তার চিঠিপত্র পাওয়া গিয়েছিল, কিন্তু এই 6 বছর হল আর কোনো খবর নেই। দেশে আত্মীয় স্বজন আর কেউ নেই। মা ছিলেন, তিনিও মাসখানেক আগে ইহলোক ত্যাগ করেছেন। এখন অভিভাবকহীন হয়ে বাপের বাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়েছে। তাই রোহিণী দাদাকে রাজি করিয়ে বর্মায় চলেছি। আচ্ছা, এতটুকু চেষ্টা না করে কোনো মতে দেশের বাড়িতে পড়ে থাকলে কি আমার ভালো কাজ হতো? তাছাড়া এই বসে দুর্নাম কিনতেই বা কতক্ষণ।
কেন তিনি এতকাল আপনার কোনো খোঁজ নেন না, কিছু জানেন সে ব্যাপারে?
না, কিছু জানি না।
তার আগে কোথায় ছিলেন তা জানেন?
জানি, রেঙ্গুনেই ছিলেন, বর্মা রেলওয়েতে কাজ করতেন। কিন্তু কত চিঠি দিয়েছি কখনো জবাব পাইনি, অথচ একটা চিঠিও কোনোদিন আমার ফিরে আসেনি জানেন।
কথা শুনে বুঝলাম প্রতি পত্রই যে অভয়া স্বামী পেয়েছে তা নিশ্চিত, কিন্তু কেন যে জবাব দেয়নি তার সম্ভাব্য কারণ এই মাত্র ডাক্তারবাবুর কাছেই শুনেছি।
বুঝলেন শ্রীকান্তবাবু, অনেক বাঙালি সেখানে গিয়ে
কোন সুন্দরী বার্মিজ মহিলাকে নিয়ে আবার নতুন করে ঘর সংসার পাতে। এমনও অনেকে আছে যারা সারা জীবন আর কখনো দেশে ফিরে যায় না, বুঝলেন?
কথাগুলো ভাবতে ভাবতে আমি অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম। আমাকে চুপ করে থাকতে দেখে অভয়া প্রশ্ন করল,
তিনি বেঁচে নেই তাই কি আপনার মনে হয়?
বরং ঠিক তার উল্টো, তিনি যে বেঁচে আছেন এ কথা আমি শপথ করে বলতে পারি। খপ করে অভয়া আমার পায়ে হাত দিয়ে হাতটা মাথায় ঠেকিয়ে বলল,
আপনার মুখে ফুলচন্দন পড়ুক শ্রীকান্তবাবু, আমি আর কিছুই চাই না, তিনি বেঁচে থাকলেই হল।
আমি পুনরায় মৌন হয়ে রইলাম। অভয়া নিজেও কিছুক্ষণ মৌন থেকে বলল,
আপনি কি ভাবছেন আমি জানি।
জানেন?
জানি। আপনি পুরুষ মানুষ হয়ে ভাবতে পারলেন, আর আমার মেয়ে মানুষের মনে কি সে ভয় হয়নি? তা হোক, আমি ভয় করি না। আমি সতীন নিয়ে খুব খর করতে পারব।
তবুও চুপ করে রইলাম। কিন্তু আমার মনের কথা অনুমান করতে এই বুদ্ধিমতী নারীর লেশ মাত্র বিলম্ব হল না। বলল,
আপনি ভাবছেন আমি ঘর করতে রাজি হলেই তো হল না, আমার সতীন রাজি হবে কিনা এই তো।
বাস্তবিক আশ্চর্য হয়ে গেলাম। বললাম, বেশ, তাই যদি হয় তো কি করবেন? এইবার অভয়ার চোখ দুটি ছলছল করে উঠল। আমার মুখের প্রতি সজল দৃষ্টিতে তাকিয়ে বলল,
সে বিপদে আপনি একটু সাহায্য করবেন শ্রীকান্তবাবু? আমার রোহিণী দাদা বড্ড সাদাসিধে ভালো মানুষ, তার দ্বারা তখন তো কোনো উপকারই হবে না।
সাধ্য থাকলে নিশ্চয় করব, কিন্তু এসব বিষয়ে বাইরের লোক দিয়ে তো কাজ প্রায় হয়ই না, বরং অকাজই বেড়ে যায়।
সে কথা সত্যি।
পরদিন বেলা 11:12 মধ্যে জাহাজ রেঙ্গুনে পৌঁছবে, কিন্তু ভোর না হতেই সমস্ত লোকের মুখ চোখে একটা ভয় ও চাঞ্চল্যের চিহ্ন দেখা গেল। চারদিক থেকে একটা অস্ফুট শব্দ কানে আসতে লাগল, কোয়ারেন্টিন। খবর নিয়ে জানিলাম কথাটা কোয়ারেন্টিন, সসাধারণ লোকের মুখে ছড়াতে ছড়াতে দাঁড়িয়েছে কোয়ারেন্টিন। তখন প্লেগের ভয়ে বর্মা গভর্নমেন্ট অত্যন্ত সাবধান। শহর থেকে 8-10 মাইল দূরে একটা চড়ায় কাঁটা তারের বেড়া দিয়ে খানিকটা স্থান ঘিরে নিয়ে অনেকগুলি কুঁড়ে ঘর তৈরি করা হয়েছে। তারই মধ্যে সমস্ত ডেকে যাত্রীদের নির্বিচারে নামিয়ে দেওয়া হয়। 10 দিন বাস করার পর তবে এরা শহরে প্রবেশ করতে পারে। তবে যদি কারো কোনো আত্মীয় শহরে থাকে এবং সে পোর্ট হেলথ অফিসারের কাছ থেকে কোনো কৌশলে ছাড়পত্র জোগাড় করতে পারে, তাহলে অবশ্য আলাদা কথা। ডাক্তারবাবু আমাকে তার ঘরের মধ্যে ডেকে নিয়ে বললেন,
শুনুন শ্রীকান্তবাবু, একখানা চিঠি জোগাড় না করে আপনার আসা উচিত হয়নি। আপনি জানেন না, কোয়ারেন্টাইনে নিয়ে যেতে এরা মানুষকে এত কষ্ট দেয় যে কসাইখানায় গরু ছাগল ভেড়াকেও এত কষ্ট সইতে হয় না। তবে ছোট লোকরা কোন রকম সইতে পারে, শুধু ভদ্রলোকদেরই মর্মান্তিক ব্যাপার। একে তো মুটে নেই, নিজের সমস্ত জিনিস নিজে কাঁধে করে একটা সরু সিঁড়ি দিয়ে নামাতে ওঠাতে হয়, তত দূরে বয়ে নিয়ে যেতে হয়, তারপরে সমস্ত জিনিসপত্র সেখানে খুলে ছড়িয়ে স্টিমে ফুটিয়ে একেবারে লন্ডভন্ড করে ফেলে মশাই। এই রোদের মধ্যে কষ্টের আর অবধি থাকে না।
আচ্ছা, এর কি কোনো প্রতিকার নেই ডাক্তারবাবু?
না, সেরকম কিছু তো প্রতিকার নেই। তবে তবে সাহেব, ডাক্তার জাহাজে উঠলে একবার আপনার জন্য বলে দেখব না হয়, তার কেরানিবাবুটি যদি আপনার ভার নিতে রাজি হয়।
কিন্তু কথাটা তার ভালো করে শেষ না হতেই বাইরে এমন একটা কাণ্ড ঘটল যা স্মরণ হলে আজও লজ্জায় মরে যাই। একটা গোলমাল শুনে দুজনেই ঘরের বাইরে এসে দেখি জাহাজের সেকেন্ড অফিসার 6-7 জন খালাসিকে এলো পাথাড়ে লাথি মারছে এবং বুটের চোটে যে যেখানে পারছে পালাচ্ছে। এই ইংরেজ যুবকটি অত্যন্ত উদ্ধত বলে বোধ করি ডাক্তারবাবুর সঙ্গে আগে কোনোদিন এর বচসা হয়ে থাকবে। আজও ঝগড়া হয়ে গেল। ডাক্তারবাবু ক্রুদ্ধ হয়ে বললেন,
এই যে তোমার এই ব্যবহার অত্যন্ত গর্হিত, একদিন তোমাকে এজন্য দুঃখ পেতে হবে, তা বলে দিচ্ছি।
কেন?
আবার প্রশ্ন করছো কেন? এভাবে লাথি মারা অন্যায়।
ডাক্তারবাবু একটু স্বদেশী, তাই উত্তেজিত হয়ে বলতে লাগলেন,
এই যে এরা জানোয়ার নয়, গরিব মানুষ।
আমাদের দেশি লোকেরা নম্র এবং শান্ত বলেই কাপ্তেন সাহেবের কাছে তোমার নামে অভিযোগ করে না, এবং তুমি ওইভাবে অত্যাচার করতে সাহস পাও।
হঠাৎ সাহেবের মুখ অকৃত্রিম হাসিতে ভরে গেল। ডাক্তারের হাতটা টেনে আঙুল দিয়ে দেখিয়ে বলল,
লুক ডক্টর, দে আর ইওর কান্ট্রিম্যান, ইউ ওট টু বি প্রাউড অফ দেম।
চেয়ে দেখি কয়েকটা উঁচু পিপার আড়ালে দাঁড়িয়ে এই লোকগুলো দাঁত বার করে হাসছে এবং গায়ের ধুলো ঝাড়ছে। সাহেব এক গাল হেসে ডাক্তারবাবুর মুখের ওপর দুহাতের বুড়ো আঙুল দুটো নেড়ে দিয়ে এঁকে বেঁকে শীষ দিতে দিতে প্রস্থান করল। জয়ের গর্ব তাঁর সর্বাঙ্গ দিয়ে যেন ফুটে পড়তে লাগল। ডাক্তারবাবুর মুখখানা লজ্জায় ক্ষোভে অপমানে কালো হয়ে গেল। দ্রুত পথে এগিয়ে গিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন,
এই এই বেহায়া ব্যাটারা, দাঁত বার করে হাসছিস যে!
এইবার এতক্ষণে দেশি লোকের আত্মসম্মান বোধ ফিরে এলো। সবাই একযোগে হাসি বন্ধ করে চড়া কণ্ঠে জবাব দিল,
তুমি ডাক্তারবাবু, ব্যাটা বলার কে,
কারোর খেয়ে কি আমরা হাসছি?
আমি জোর করে টেনে ডাক্তারবাবুকে তার ঘরে ফিরিয়ে আনলাম। তিনি চৌকির ওপর ধপ করে বসে পড়ে শুধু বললেন, আর দ্বিতীয় কথা তার মুখ দিয়ে বের হল না, হওয়াও অসম্ভব ছিল। বেলা ১১টার সময় কোয়ারেন্টিনের কাছাকাছি একটা ছোট স্টিমার এসে জাহাজের গায়ে ভিড়ল। এইখানা করেই নাকি সমস্ত ডেকের যাত্রীদের সেই ভয়ানক স্থানে নিয়ে যাবে। জিনিসপত্র বাঁধা ছাদা ধুমধাম পড়ে গিয়েছে। আমার তাড়া ছিল না, কারণ ডাক্তারবাবুর লোক এইমাত্র জানিয়ে গেছে যে আমাকে আর সেখানে যেতে হবে না। নিশ্চিন্ত হয়ে যাত্রী ও খালাসিদের চেঁচামেচি দৌড়ঝাঁপ কতকটা অন্য মনস্কের মতো নিরীক্ষণ করছিলাম। হঠাৎ পিছনে একটা শব্দ শুনে ফিরে দেখি অভয়া দাঁড়িয়ে। আশ্চর্য হয়ে বললাম, আপনি এখানে যে?
কই, আপনি জিনিসপত্র গুছিয়ে নিলেন না?
না, আমার এখন একটু দেরি আছে, আমাকে ওখানে যেতে হবে না, একেবারে শহরে গিয়েই নামবো।
না না, শিগগিরই গুছিয়ে নিন,
আমার এখনো ঢের সময় আছে। দ্বিতীয়বার আমার একই কথা শুনে অভয়া প্রবল বেগে মাথা নেড়ে বলল,
না সে হবে না, আমাকে ছেড়ে আপনি কিছুতেই যেতে পারবেন না।
সে কি কথা, আমার তো ওখানে যাওয়া হতে পারে না।
তাহলে আমারও না, আমি বরং জলে ঝাঁপিয়ে পড়বো, তবু তবু কিছুতেই এমন নিরাশ্রয় হয়ে ও জায়গায় যাবো না, ওখানকার সব কথা শুনেছি আমি।
বলতে বলতেই তার চোখ দুটি জলে টলটল করে উঠল। আমি হতবুদ্ধি হয়ে বসে রইলাম, কে যে এমন জোর করে তার জীবনের সঙ্গে আমাকে ধীরে ধীরে জড়িয়ে তুলছে।
অভয়ার এই জোর কিসের? শ্রীকান্ত এবার কি করবে? এই স্বল্প পরিচিতার জন্য কোয়ারেন্টাইনের ভয়ঙ্কর জীবন বেছে নেবে, নাকি সব আবেগের বাধা ছিন্ন করে ভেসে যাবে শহরের দিকে? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব ৯। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও বড় শ্রীকান্ত, প্রসূন দাস, অভয়া, অধ্যায় সাহা, ডাক্তার রূপন দাশগুপ্ত, গারোয়ান শুভায়ন রয়, হরিপদ সমীর চরিত, পণ্ডিত সুদীপ্ত ঘোষ, কর্মকার সৌরভ চক্রবর্তী এবং অন্যান্য শিল্পীরা।
মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।